ABC Radio. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বহু প্রতীক্ষিত আপনাদের প্রিয় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত রাত এগারোটায়। এগারোটা আসলে এই অর্থে যে এগারোটায় আমাদের একটা সংবাদ থাকে, যে সংবাদটি আপনারা একটু আগে শুনছিলেন, মাত্র তিন থেকে চার মিনিটে সবকিছু মিলিয়ে শুরু করতে করতে অনেক সময় আমাদের চার পাঁচ হয়ে যায়। তো যে কারণেই আসলে এক্সাক্ট টাইমটা আমরা বলি না, আমরা বলছি এগারোটায়। এগারোটা মানে হচ্ছে এগারোটা চার পাঁচ এরকম সময়। এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল আগে, একেবারে প্রথম থেকে ছিল এগারোটা বিশে, এবং তারপর আমরা আমাদের বিশেষ কারণে রাত বারোটায় যেতে হয়েছিল। কিন্তু আপনাদের অনুরোধে এবং আপনাদের চাপাচাপিতে, আপনাদের তুমুল দাবিতে আমরা শেষ পর্যন্ত রাত এগারোটায় নিয়ে এসেছি। এটা শুধুমাত্র আপনারা না, যারাই অনুষ্ঠানটি এই মুহূর্তে শুনছেন সব বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে এই অনুষ্ঠানটি এখন থেকে প্রচারিত হচ্ছে রাত এগারোটায়। শুধুমাত্র হ্যালো 8920 না, ডর এবং যাহা বলিব সত্য বলিব, এছাড়া রাতের বেলার যতগুলো অনুষ্ঠান বারোটায় প্রচারিত হতো সবগুলো অনুষ্ঠান এখন রাত এগারোটায়। খুশির খবর, এবং আজকে আমার সঙ্গে যিনি আছেন তার জীবনের গল্পটা আমাদেরকে কতটা আনন্দ দেয় সেটাও একটা প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নে যাবার আগে বরাবরের মতোই আপনাদেরকে বলবো, যারা এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সবার বলবো যে আমরা এই অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত। যদি আপনার জীবনের গল্প লাখ লাখ মানুষকে শোনানোর মতো হয়, যদি মনে করেন যে কাউকে বলার নেই, নিজের মনটাকে হালকা করার জন্য আপনি এই বিশাল প্ল্যাটফর্মে, লাখ লাখ মানুষের প্ল্যাটফর্মে, আমি খুব প্রাউডলি বলতে পারি আলহামদুলিল্লাহ, মানে এজন্য বলছি যে শুধুমাত্র দেশ না, দেশের বাইরে থেকে কাতার, ওমান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং ইউকে, ইউএসএ প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি মানুষ ডাউনলোড করে শোনে, লাইভে শোনে। এবং আপনি চিন্তা করতে পারবেন না, কেউ কেউ ইউটিউব থেকে শোনে, প্রচুর ফেক চ্যানেল আছে ইউটিউবে এই অনুষ্ঠানের। আমি কারোরও এগেনস্টে কোনো কিছু বলতে চাই না, শুধু ভালোবেসে হয়তো বা করেছেন, যদিও মাঝে মাঝে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। এই অনুষ্ঠানটি শুনে মানুষ রেসপন্স করেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় ভালোবাসা। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকবার জন্য, এবং আশা করছি রাত এগারোটায় আমরা শুরু করতে পেরে আপনাদেরকে নতুন করে ভাইব দিতে পারছি, নতুন করে আপনারা আবার এই অনুষ্ঠানটিকে আরো বেশি প্রিয় থেকে প্রিয় তর যে জায়গাটা আছে সেই জায়গাটায় স্থান দেবেন। আমরা প্রিয় শ্রোতা শুরু করছি, এবং যারা অনুষ্ঠানে আসতে চান তাদের জন্য বলছি আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলি, 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, একটু প্রথমে আপনার নামটা একটু জানি, নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ দুলাল সরকার।
মোহাম্মদ দুলাল সরকার, আপনার জন্ম জেলা কোনটা?
আমার জন্ম জেলা নেত্রকোনা।
নেত্রকোনাতে। আর বর্তমান বয়স?
বর্তমান বয়স 32-35 হবে।
32 থেকে 35 এর মধ্যে, আপনার এক্সাক্ট হিসাবটা জানা নাই, ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু ধারণা দেবার জন্য মানে আমাদের লিসনারদেরকে একটু বলি বয়সটা, এটা যদিও তারা ভিডিও দেখলে বুঝতে পারবে। তারপর আপনি যে জীবনের গল্পটা এখানে বলতে এসেছেন, এটা তো স্বইচ্ছায় নিজের থেকে এসেছেন?
জি স্যার, আমার স্বইচ্ছায় আসছে।
আচ্ছা, আপনি রেডিও শোনেন, আমাদের অনুষ্ঠানটা শোনেন?
জি প্রায় শুনি।
প্রায় শোনেন, এবং শোনার পরে আপনার ইচ্ছা হয়েছে আপনি এখানে বলেন। আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকার লোকজন তো আপনাকে চিনে?
অবশ্যই স্যার।
আচ্ছা, এর আগে কোন রেডিওতে বা কোন টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছে?
না স্যার,
কখনো, এটাই প্রথম।
এটাই প্রথম।
এই কথাগুলো কেন বলছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা অনুষ্ঠানটা শোনেন আশা করছি তাদের জন্য আমরা নতুন কিছু দিতে পারবো আজকে। দুলাল, আমরা ছোটবেলা থেকে শুরু করবো, হ্যাঁ, একবার মন খুলে বলেন, আজকে লাখ লাখ মানুষ আপনাকে শুনতেছে, বলেন।
বাল্যকাল থেকে আমি শুরু করব।
জি শুরু করেন প্লিজ।
যখন আমার বয়স 9 মাস, 9 মাসের সময় আমার মা ইন্তিকাল করছেন, আমাকে লালন পালন করতেন আমার দাদি, আমার বাবা দ্বিতীয় সংসার করেন।
ইন্তেকাল করেছেন মানে আমি ঠিক বুঝলাম না, আপনি কি একাই সন্তান ছিলেন নাকি?
আমি একাই সন্তান, আমার বাইন বই নেই।
মার কি হয়েছিল?
মার ডায়রিয়া রোগ হয়েছিল।
ও, বাবা কি করতেন আপনার?
আমার বাবা খুবই গরিব, দরিদ্র, কৃষকের কাজ করতেন।
তো আপনাকে 9 মাস রেখে আপনার মা মারা যান?
জি।
তারপর?
মা মারা যাওয়ার পরে আমাকে সেবা যত্ন, লালন পালন করার জন্য আমার দাদি দায়িত্ব নেন। তখন আমার বাবা আর এক বিবাহ করে, এভাবে দিনকাল যেতেছে, আমার দাদি হঠাৎ করে একদিন কুকুরে কামড় দেয়, কুকুরের কামড়ের আঘাতে আমার দাদিও মারা গেছে।
জলাতঙ্ক রোগে?
জি। মারা যাওয়ার পরে
এগুলো কি আপনি ওই ছোটবেলাতে এগুলো মনে আছে কিছু? বিশেষ করে মার কথা তো অবশ্যই মনে থাকবে না, কিন্তু দাদি যে মারা গেছে, দাদি কত বছর বয়সে মারা গেছে?
দাদি যখন মারা গেছে তখন আমার বয়স ছিল 9 বছর।
তাহলে তো আপনার মনে আছে কিছুটা।
জি।
ওকে।
আমার দাদি যখন আমার পরিপূর্ণ সবকিছু মনে আছে। আমার দাদি আমার কতটুকু আদর করত, ভালোবাসত, সদাই সর্বক্ষণ আমি আমার দাদির সাথে থাকতাম। আমার দাদি আমি যদি খাওয়ার নিয়ে কখনো রাগারাগি করতাম তাহলে আমার দাদি আমার জন্য কান্নাকাটি করত, আমার নিয়ে খাওয়াইত। তারপরে দাদি হঠাৎ করে মারা গেল, আমার বাবা দ্বিতীয় সংসার করলেন।
দাদি মারা যাওয়ার পরে নাকি দাদি মারা যাওয়ার আগে?
দাদি মারা যাওয়ার পরে।
দাদি মারা যাওয়ার পরে বিয়ে করলেন?
জি।
আচ্ছা,
বিবাহ করলেন। আমার সৎমা ঘরে আসলো, ওনার ঘরে কোন সন্তান আদি হয় না।
আচ্ছা,
আমার বাবা আমার মাত্র একটা ছেলে, পরে তুমি আদর যত্ন করবা, সেবা যত্ন করবা। আমার স্বপ্ন আমার তেমন একটা বেশি ভালোবাসতেন, ভালোবাসতেন না, এই কারণে আমি তার মা ডাকি, কিন্তু মায়ের যে আচার আচরণ এটা আমি তার কাছ থেকে পাইনি।
কিরকম?
যেমন আমি যদি বলি আমার স্কুলে যেতে চাইলে আমার কাপড় চোপড় ধুয়ে দিব বা খাবার সময় খাবার দিব, এই যে নিয়ে খুব বিশ্রী গালাগালি করতেন। অনেক সময় আব্বা বাড়িতে না থাকলে সে আঘাতও করতেন। এইভাবে হঠাৎ করে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে আমার খালার বাড়িতে আমি চলে যাই।
লেখাপড়া ছেড়ে দিলেন?
জি।
আচ্ছা,
ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছিলাম, তারপরে মার অত্যাচার যখন থাকতে পারি না, সৎ মার অত্যাচার যখন থাকতে পারি না, তখন আমি আমার খালার বাড়িতে চলে গেছি। ওইখানে কাজকর্ম করি, আমার খালাতো ভাই স্কুলে লেখাপড়া করে, আমার খালুর কাছে আমি বলছিলাম আমারও লেখাপড়া করার প্রয়োজন, কিন্তু আমার খালা খালু তারা বলতেছে না, তোর পৃথিবীতে মা নাই, যদিও তোর বাবা এখনো পৃথিবীতে আছে, থাকতেও সে নাই, কারণ তোর খোঁজখবর নেয় না, তোর পড়ালেখা করবে, এগুলো খরচ দিব কেটা, তুই খাইবি কই থেকে? আমাদের বাড়িতে কাজকর্ম কর।
ওকে,
ওনাদের বাড়িতে আমি কাজকর্ম করি, ঘাস গরু পালতেন, গরুর ঘাস কাটি, বাজারে নিয়ে দুধ বিক্রি করি। তখন দুধ ছিল 7 টাকা 8 টাকা কেজি।
আচ্ছা,
আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3 কেজি 4 কেজি দুধ দিয়া পাঠাইতেন বাজারে বিক্রি করার জন্য। ওনাদের আমার খালার বাড়ি থেকে যে জায়গায় আমি দুধ বিক্রি করতে যাই, পাঁচ ছয় মাইল হবে।
আচ্ছা,
কতটুকু দূরত্বে প্রতিদিন যাইতে হয়, দুধ বিক্রি করি, এনে আমার খালার কাছে টাকা পয়সা বোঝাই, তারা একটা ডাইল ভাত খাওয়া যতটুকু পারে খাই।
আচ্ছা,
চলাফেরা করি। তখন আমার বাবা একদিন আমার বলতেছে, এইভাবে আর কতদিন থাকবে, আমার কাছে আস, পরে সারা আমার ভালো লাগে না। কিন্তু বাবার ভালো লাগে না, কিন্তু মা তো আমাকে দেখতে। আমি গেলাম আবার বাবার কাছে, হঠাৎ করে এইভাবে প্রায় 1 বছর চলে গেল। 1 বছর পরে আমি আমার খালার বাড়িতে গেলাম, হঠাৎ করে পহেলা বৈশাখ এদিন প্রচুর জোর বৃষ্টি আসছে।
আচ্ছা,
আসার পরে আমি তো আমার খালার টিনের বাড়ি, টিনের ঘর, ওনাদের ঘরে তো আরামে শুয়ে ঘুমাইলাম। কিন্তু সকালে উঠে খবর শুনি আমার বাবা, এই যে আমাদের ছনের ঘর ছিল, এই ঘরের নিচে চাপ খায়া বাবার হাত পা ভেঙে গেছে। আমি বাড়িতে গেলাম, এখন যে আমার বাবার এনে চিকিৎসা করার মতো বা 10 টাকার ওষুধ এনে দেওয়ার মতো আমার কোন ক্যাপাসিটি ছিল না। আমাদের ঘরে আবার একটা গড়ি ছিল, এই গড়িটা বিক্রি করে আমার কাছে টাকা দিল বাবা, ব্যথা অস্থির। এখন এই গড়িটা বেচতে আর কত বিক্রি করতে পারবো, তো ওষুধ খাওয়ার মতো তো তৌফিক নাই। এইভাবে আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে আমি গেলাম, যা বললাম আঙ্কেল রাত্রে ঘরের নিচে পড়ে তার কমর ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, না লড়াইতে পারে না, আমি বাবার চিকিৎসা করার মতন তো টাকা পয়সা আমার কাছে নাই, না থাকলে এখন আমরা কি করবো, তবে যেহেতু তুই আসছ আমরা একটা ভ্যান ঠিক করে দিতে পারি, ট্রেনে মমিশ নিয়ে যা। আমি তো তখন ছোট, আমি চলতে পারি না, প্রভু আমি যতটুকু পারি, আমার সৎ নাও ছিল আমার সাথে, মামি সিং মেডিকেল গেলাম, বাবারে ভর্তি করলাম। ওই দিন শুক্রবার ছিল, ডাক্তার আসেন। আমার বাবা বেডের মাধ্যমে শুয়ে চিল্লা চিল্লি করে, আমিও বাবার সাথে কান্নাকাটি কান্নাকাটি করি, কান্নাকাটি করলে কে কার কান্না শুনে। ওখানে এভাবে কোনো মতো চলে গেল, বাবার ব্যথার ট্যাবলেট এনে দিল, খাইল, কিছুদিন এখানে প্রায় 15-20 দিন রাখলো, রাখার পরে ব্যথাটা কমছে। এখন বলতেছে যেভাবে হাত পা ভাঙছে খাইতে পারতে হবে, খাইতে পারলে আমার বাবা একবারই পঙ্গু হয়ে যাবে, হাঁটতে পারবে না, সংসার চলবে কি করে? কথা আমি বললাম না, কাটতে হবে না, আমরা বাড়িতে নিয়ে যাবো। ডাক্তার আমাদেরকে বলতেছে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে পারো, সমস্যা নাই, কিন্তু যদি ওনাকে সেবা যত্ন করার মতন বা চলা ফেরার মতন যদি কোন লোক থাকে তাহলে নিয়ে যাও, সমস্যা নেই। বাবার নিয়ে বাড়িতে আসলাম, বাবা ঘরে শুয়ে থাকে, আমি উপার্জন করার মতো কেউ নাই। আমি আমাদের অঞ্চলে যখন মাছ ধরতাম, মাছ ধরি, মাছ বিক্রি করিয়া কোনোদিন 20-10 টাকা মাছ বিক্রি করি, বিক্রি করে যাই উপার্জন হয় তাই দিয়ে চাইল্ড লাইনাম কোনো মতে
খাই। কি দিয়ে মাছ ধরতেন?
তখন আমি হাত দিয়ে শিং মাছ, টাকি মাছ
হাত দিয়ে এগুলো মাছ ধরতেন বিলে, নদীতে।
জি, বিলে,
বিলের মধ্যে ধরে এগুলো সারাদিন বিক্রি করে এই পয়সা দিয়ে পরিবার চালাতেন।
জি।
আচ্ছা,
এখন এইভাবে প্রায় 2-3 মাস মনে করেন আজকে যদি আনতে পারি হঠাৎ তো মিল নেও না, তো অনেক সময় আমরা না খাইয়ে থাকতে হইত। বাবার পাশে বসে কান্দতাম, বাবা আমার ধরে কান্দতাম, আজকে এত আমার কিচ্ছু নাই বলতে কিচ্ছুই নেই। তখন আমার বাবা হঠাৎ করে আই মানে বলতেছে বাবারে আমার মনে হয় সময় শেষ।
বাবা বলতেছে হঠাৎ করে,
হঠাৎ করে রাত্রে প্রায় 2:30-3 হবে, এই মুহূর্তে আমি পাশে শুয়েছিলাম, আমার ডাইকে বলতেছে আমার মনে হয় সময় শেষ, আমি আর থাকব না, তা আমার প্রতি কোনো দাবি রাখিস না,
বাবা বলতেছে।
জি, তখন আমি আমার বাবার পায়ে পরে কান্নাকাটি করতেছি। এই মুহূর্তে আমার কান্না শুনে প্রতিবেশী কয়েকজন ছিল মহিলারা, তারা আসলো, এসে আমার বাবার মুখে হাত দিছে, দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বাবা মারা গেল। তাকিয়ে দেখি ডাইনেও কেউ নাই, বাম পাশে আমার কেউ নাই, মাথা অনেক আগেই চলে গেছে, বাবাও চলে গেছে। এভাবে বাবা নাই, মা নাই, কি করি? আমার কাকা ছিল একজন, কিছুদিন পরে আমার কাকিও মারা গেছে, কাকার একটা ছেলে, 2টা মেয়ে, একটা মেয়ে ছোট, ওই মেয়েটার রেখে তার মা মারা গেছে, আর আমার যে সৎমা ছিল ওই সৎমার তো কোনো সন্তান আদি নাই, আমার কাকা ওনাকে বিবাহ করছে মারা যাওয়ার পরে। তখন তারা ভালোই চলতেছে, আমার তো আর কেউ নেই, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করি।
তখন থেকে আপনি কাজকর্ম শুরু করলেন মানুষের বাড়িতে?
জি, মানুষের বাড়িতে আমি কাজকর্ম করি। আমার খালায় হঠাৎ করে একদিন বলতেছে মানুষের বাড়িতে কাজ করবে কেন, আমার বাড়িতে তো কাজের লোকের দরকার, তাহলে আমার বাড়িতে চলে গেলাম, খালার বাড়িতে কাজ করি, খালার ছেলে মেয়েরা স্কুলে পড়ে, আমি গরুর জন্য ঘাস কাটি, বাজারে না দুধ বিক্রি করি, হাল চাষ করি, আমার শিখায়। তখন আমি একদিন ধান কাটতে ঘাস কাটার জন্য মাঠে গেলাম, আরো 2-1 জন বন্ধু বান্ধব আমার সাথে ছিল, ওরা বৃষ্টিতে ভিজে ধান কাটতে গেছে, ঘাস কাটলে কিছু কিন্তু ধান আছে, এখানে চুরি করলে গরু দুধ দিত বেশি। আমি মনে মনে চিন্তা করলাম যেহেতু এখানে সাইডে দিয়ে এক গুছায় গুছা করে ধান কাটা লিয়ে যাবো, আমি কাটতেছি, পিছন দিক দিয়ে মালিক আইসা পড়ছে, আইসে যখন আমার বলতেছে কে রে ধান কাটে, আমি দিলাম দৌড়, ক্ষেতের আইল ছিল, আইলের মাধ্যমে আঘাত লাগে, আমি পড়ে গিয়া আমার ডাইন চোখে আমি আঘাত পড়ি, সাথে সাথে রক্ত বাইর হয়ে আসে।
ওহো,
তখন খালা বাড়িতে গেলাম, যা বললাম খালা আমি তো চোখের মধ্যে আঘাত পেয়েছি, আমার চোখ দিয়া পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এইগুলা বললে কি আর পেটে ভাত জুটবে, কাজ তো করতে হবে। এইভাবে এতটুকু গুরুত্ব দেয়নি বাবা, আমার খালাই বলতেছে কয়টা শামুকের পানি দিলে বা গরম বাদ দিয়ে ছেক দিলে এটা থাকবে না, এটা কোনো ব্যাপার না। শামুকের পানি দেই চোখে, তারপরে গরম বাদ দিয়ে পাপ দিই, কিন্তু কোনো কাজ হয় না। এভাবে দিন দিন আরো বাড়তেছে
মানে চোখের ব্লাড পড়া ব্যথা।
জি,
কোন চোখে ছিল?
ডান চোখে।
ডান চোখে
এইভাবে ব্যথা আরো বাড়ে, ফুলতেছে চোখ, চোখ দিয়া পানি পরে। তারা তো অনেকটা বেশি ইয়া করে না, আমার মাথা সবসময় ব্যথা থাকে, রোদ্রে বাইরে হইতে পারি না। যদি না
বাইরে ডাক্তার দেখাতে পারছেন না ওই সময়, টাকা পয়সা নাই?
না, আমার তো টাকা, আমি তো টাকা নাই গে আমার কাছে। যা কাজ করি যে ওই উসিলে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, আর তারা কইতেছে এগুলা চোখ একটু আঘাত পেয়েছে, জিনুকের পানি দিলে, শামুকের পানি দিলে এগুলা থাকে না, ভালো হয়ে যায়। এবার প্রায় 15-20 দিন চলে গেল, কি করি। এভাবে যাইতে যাইতে আমার বাম পাশের চোখটা যে ভালো ছিল ওইটা দিয়ে এখন পানি পড়ে, ওইটা আবার লাল হয়ে গেছে। আয়নার সামনে গিয়ে দেখি ডান পাশের সাথে বাম চোখটা আমার পানি পড়ে লাল।
মানে ডান চোখে তো ব্যথা পেলেন, এরপরে বাম চোখতেও একই ঘটনা ঘটছে?
একই ঘটনা ঘটছে। তখন আমি চিন্তা করলাম কি করি। আর প্রতিবেশী যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা আছে, ওরা বলে তুই কেমন খালার বাড়িতে থাকস, তোর কেমন মা, কেমন মার কেমন বোন, তোর চোখের এই অবস্থা, তোর চোখ চিকিৎসা করে না। আমি অনেক সময় তাদের বাড়ির পাশে এয়ারলাইন ছিল, এখানে গিয়ে আমি নীরব ভাবে একা একা কারো কাছে বলি না, চুপচাপ গাছতলায় বৈশা যখন মানুষ আসে না তখন আমি কান্নাকাটি
করতাম,
আবার মানুষ আসলে কান্না বন্ধ করে। কারণ আমার মা নাই, বাবা নাই, সকাল থেকে আমি জানি আমার চিকিৎসা করবে কে, তারা দেখেও যদি না করে বললে কি আর করবে। তখন এভাবে ওই বাম ডান চোখটা দিয়ে একেবারেই ঝাপসা দেখি, দূরে দেখি না, কিন্তু বাম চোখ দিয়ে এখন আরো বেশি পানি পড়ে। তখন আমি আমার বাড়িতে গেলাম, আমার বাবার যে বাড়ি এখানে আমি গেলাম, গিয়া আমার কাকার কাছে বললাম, কাকা আমার তো এই অবস্থা, আমি কি করি। ময়মনসিং মেডিকেল যা, ময়মনসিং মেডিকেল গেলে এগুলোর চোখের চিকিৎসা ভালো হয়। আমি ময়মনসিং মেডিকেল আমার কাকা আমার ভর্তি করে দিয়ে আসলো। ওই মেডিকেলে আমি 3 মাস ছিলাম, চারতলা 18 নম্বর ওয়ার্ডে।
দেখে কি বললো ওরা?
ওরা দেখে বলতেছে আমার যে ডাক্তারে দেখছিল ওনার নাম ছিল শাহজাহান স্যার, আমার বলতেছে তোমার চোখে সেফটি হয়ে গেছে। তখন আমি সেফটি বুঝি না, আমি বুঝি না, আমি তো সারা দিন সিটের মাধ্যমে শুয়ে থাকি, আসে ওই মেডিকেল থেকে যা খাবার দেয় ওইগুলাই খাই। আমার তো আর আত্মীয় স্বজন নাই, আমার জন্য কি আর ভালো ভালো খাবার কেউ লিয়ে যাবে, এই যতটুকু মিলে এটাই আমি খাই, আল্লাহর নাম লিয়ে ফোজা থাকি। আর অনেক সময় কান্নাকাটিও করি, করলে কি হবে, কারণ আজকে যদি আমার বাবা থাকতো বা মা থাকতো তাহলে হয়তো আমার পাশে তারাও এসে বসতো, আমার জন্য ভালো একটা খাবার আনতো বা ওষুধের চেষ্টা করতো তারা, এরকম তো কেউ নাই। হঠাৎ করে আমি 19 নম্বর সিটে ছিলাম, শুয়ে রয়েছি, এর মাধ্যমে 18 নম্বর বেডে আর একটা সমবয়সী আমার ছেলে, তারও চোখের সমস্যা, তার সাথে মা বাপ ভাই অনেক আত্মীয় স্বজন। ওই বেড থেকে আইসাম ওই মা আমার প্রশ্ন করতেছে, কি রে বাবা তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি নেত্রকোনা পাটপাড়াতনা, বললো গ্রামের নাম, বলছে খেলা, তাহলে তোমার সাথে কেউ নাই? না, আমার সাথে কেউ নাই, আমি একাই থাকি। কচ্ছে ঠিক আছে, ভালো, আমাদের বাড়ি আর এখানে না, তো যাক বাবা, আমি আমার ছেলের জন্য খাবার টাবার আনছি, এখান থেকে কিছু নিয়ে তুমি খাও। মন খুশি লাগছে, খাইলাম। 3 মাস পরে ডাক্তার আমার বলতেছে, কয় তোমার এখানে আর চিকিৎসা হবে না, আমি যাইতে গা পারো।
চোখের কি কোনো উন্নতি হলো ওই সময়টাতে?
না,
কোনো উন্নতি হলো না,
কোনো উন্নতি হলো না। আমার বলতেছে তোমার এখানে চিকিৎসা হবে না, তুমি এখন বাড়িতে যাও, চলে যাও। তখন আমি বললাম, তাহলে স্যার আমি কি করি? বাবা রে, এখন যদি আল্লাহ ভালো না করে, করার কিচ্ছু নেই, আমি বাড়িতে যাও। বাড়িতে যাবো কোথায়, কার কাছে যাবো বাড়ি? তাই আমার চোখের চিকিৎসার জন্য আমি কুমিল্লা গেলাম।
আচ্ছা,
আমাদের এলাকার লোক কাজ করতো কুমিল্লা, ওরা এলাকার মানুষে কইতেছে, কই তুই তোর তো মাও নাই বাবাও নাই, তুই এখানে টাকা পয়সা পাবি কই, তোর রুজি করতে হবে। আমি কেছি বাবা কি করে রুজি করবো, আমি তো কাজকর্ম কেমনে আমি রোদ্রে বাইরে দিতে পারি না, কাজকর্ম কেমনে, এমনি ছোট মানুষ অন্যদেরকে যদি 50 টাকা রোজ দেয় তাহলে আমাকে তো অবশ্য 10 টাকা রোজ হইলেও দিবে, কিন্তু আমি তো যাইতে পারি না, 10 টাকা কামাবকে কি করে। আমাদের প্রতিবেশী এক চাষা ছিল, সে বলতেছে তুই একটা কাজ কর, তোর চোখের যে অবস্থা, তুই যদি মানুষের কাছে যায় বলিস বাবারে আমার চোখের চিকিৎসার জন্য আপনারা যদি আমাকে একটু আর্থিক সহযোগিতা করেন তাহলে তুই চোখ দেখলে তোর টাকা দিব মানুষ,
মানে ভিক্ষা।
জি
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় বিরতি নেব, বিরতির সময় হয়ে গেছে। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আজকে দুলালের জীবনের গল্প। এই দুলালকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওর একটা ভিডিও আমরা, একটা বিশেষ ভিডিও আমরা দিয়েছি যেটা দেখলে আপনার ভালো লাগবে, আপনার মন থেকেই খুব ভালো লাগবে। এবং এই ভিডিও পার্টটা আমরা এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে অডিওর সহ শোনাব। সেটা হচ্ছে ও একটা বেহালা সাথে করে নিয়ে এসছে আজকে, আর বেহালা মানেই বুঝতে পারছেন ওর গলায় সুর আছে, ও একটা গান গাইবে এই মুহূর্তে। আমরা গানটা শুনতে শুনতে বিরতিতে যাব, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি। যারা দেখতে চান ওকে ফেসবুকে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ।
সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, ভজ মানুষের আগে চরণ দুটি নিত্য বস্তু হইবে খাটি আগে, ভজ মানুষের তুমি যে চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, মরিলে সব তোমার হবে মাটি, মরিলে সব হবে মাটি, ও তার বেদ লও জেনে তুমি তার বেদ লও জেনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, the closer the better. Close up presents hello 8920, close up, the closer the better. বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা শুনছেন এবিসি রেডিও, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং জীবনের গল্প বলার জন্য আজকে আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে এই মুহূর্তে দুলাল। দুলাল এসছে সেই টঙ্গী থেকে তার জীবনের গল্প বলার জন্য। দুলালের কাছে আমি আবারও ফিরতে চাই, আসলে গানটা শোনার পরে আপনারা ফেসবুকে যে রিয়াকশন জানিয়েছেন থ হয়ে গেছি, আসলে আমি নিজেও থ হয়ে গেছি, কি অসাধারণ কণ্ঠ, কি অসাধারণ কণ্ঠ। এরকম গান পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে, কিন্তু গানের মানুষের গল্পটা আমাদের হ্যালো 8920 তে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে কারণেই আমরা গানের চেয়ে গল্পে বেশি সময় দিতে চাইব এবং আমরা গল্পে আবারও ফিরছি। ওনাকে দেখার জন্য যারা ফেসবুক অলরেডি আছেন তারা তো দেখছেন, কিন্তু যারা দেখতে চান তারা চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক করার সঙ্গে সঙ্গে আপনি আমার হেলো 8920 ডর এবং যাহা বলিব সত্য বলিব জননী এই চারটি অনুষ্ঠান সম্পর্কে এখান থেকে আপডেট পাবেন, আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। আর একটি বিষয় বলতে চাই, এখন থেকে হেলো 8920 ডর যাহা বলিব সত্য বলিব সহ রাতের বেলা 12টার সময় প্রচারিত অন্যান্য যে অনুষ্ঠান সব অনুষ্ঠানে প্রচার হচ্ছে রাত 11টা থেকে। আমাদের শ্রোতাদের অনেক দিনের দাবির মুখে আমরা এই অনুষ্ঠানটি পরিবর্তন করে সময়সূচি পরিবর্তন করে রাত 11টায় করতে বাধ্য হয়েছে। আমি বলব আমরা সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো, অনুরোধ করব যারা এই অনুষ্ঠানটি রাত 12টায় নিয়ে যাওয়ার পরে অনেকেই শোনা ছেড়ে দিয়েছিলেন তাদেরকে ইনফর্ম করার জন্য যে অনুষ্ঠানটি এখন রাত 12টা থেকে প্রচারিত হচ্ছে। ওকে, আবারও আপনার কাছে ফিরি দুলাল ভাই। আমরা যেখানটায় ছিলাম, কুমিল্লার কোন একটা ঘটনায় আমরা বিরতি নিয়েছিলাম, বলুন তারপর।
তারপরে সে আমাকে কুমিল্লা নিয়ে গেল,
মানে ভিক্ষা করার পরামর্শ দিচ্ছিল।
জি, আমি বললাম আমি তো কোনো কাজ করতে পারবো না, আমি কি করলে আমি টাকা পয়সা উপার্জন করতে পারবো? চোখের যে অবস্থা, একজন যদি দেখে অবশ্যই মায়া লাগবে। 4-5 টাকা দিলে যাই কিছু খাওয়া দাওয়ার পরে যা কিছু থাকে এডিনিয়া চোখ চিকিৎসা করে। আমি তাদের সাথে গেলাম, এদিন চলে গেছি কুমিল্লা রেল স্টেশন থেকে প্রায় আর 20-25 টাকার সিএনজি ভাড়া ছিল তখন। বাজারটার নাম ছিল কবিরাজের বাজার।
আচ্ছা,
এখানে ওই বাজারে গেলাম, তারা 5 জন, আমি ওই যে আমাদের এলাকার যে কাজ করার জন্য যে 5 জন লোক গেল
আপনার সঙ্গে।
জি, তাদের সঙ্গে
আমি কাজ করবে আর আপনাকে অন্য প্ল্যান।
জি, গেলাম কবিরাজের বাজারে, যে আমরা বসে রইলাম সারাদিন চলে গেল, কাজের কোন প্ল্যান ফেতেছে না, কাজের সুযোগ পাচ্ছে না, কি করবে? আমরা একটা স্কুলের বারিন্দায় ওই দিন রাত্রে শুয়েছিলাম, কথা হয়
পাঁচ সাত হাত দূরে
আমি দেখি এখন তারা সবাই গেল, কোথায় যে গেল, কোন জায়গায় কাজ করবার জন্য গেল, আমি তো তাদেরকে খুঁজে পাই না। উনি বাজারে বসে বসে কারো কাছে বলি না, রাত্র তো কিছু খাই নাই, কারো কাছে কিছু বলিও না, কান্নাকাটি করতেছে। একটা সাহেব এসে আমার বলতেছে, তুমি কেন কান্দো কেন, আমার বাড়ি কই? স্যার, আমার বাড়ি তো নেত্রকোনা। এখানে কই আসছো? না, আমাদের এলাকার লোকজন আসছে ওরা কাজকর্ম করার জন্য, ওরা ওরা কাজে চলে গেছে, এখন আমি তো আর যাওয়ার কোন জায়গা নাই, আর আমি চৌকি নিয়ে রোদরে বাইরে হইতে পারি না, আমি কি করি? এই জন্য এখন কান্নাকাটি করতেছে, রাত্রে কিছু খাই নাই, তো কি করবো? আমার চোখের যে অবস্থা, কোনো কাজকর্ম আমি করতে পারি না। আমার হাতে 10টা টাকা দিল, 10টা টাকা দিয়ে বলতেছে, চাবিটি দেখিস খাও গা। আমি চিন্তা করলাম, ওনা যেহেতু আমার চোখের দিকে তাকায় 10টা টাকা দিল, তাহলে মনে হয় গেলে মনে সবাই টাকা পয়সা দিব। আমি গেলাম, অনেকের প্রশ্ন করি, আঙ্কেল আমার তো চোখ চিকিৎসা করতাম, আমার কাছে টাকা পয়সা নাই, ওনারা যদি একটা সহযোগিতা করতেন তাহলে আমি আমার চোখ চিকিৎসার জন্য উপকার হইত। অনেকে দেয়, অনেকে দেয় না, অনেকে দেয় অনেকে দেয় না। সারাদিন আমি 200 টাকা পাইছি, 200 টাকা পাইয়া চিন্তা করি আমার হাত পা থাকতে আমি এগুলা কাজ করি আমি কি করবো? মানে টাকাটা যদি আবার অন্য কেউ নিয়ে যায়, এক দোকানে নিয়ে আমি জমা রাখলাম, জমা রেখে রাত্রে ওই 4 দোকানে আমি ঘুমাই সারাদিন, এরকম টাকা পয়সা উঠাই এরকম ভাবে ঘুমাই। ওনার কাছে 1100 টাকা জমছিল, আমার খাওয়া খরচ বাদ দিয়ে 1100 টাকা জমছে। তারপর আমি বলছি, ভাই আমার টাকাটা দিবেন, আমি চোখ চিকিৎসার জন্য আমি দেশে যাব। উনি আমার বলতেছে, কিসের টাকা? আমি কইছি যে আপনার কাছে টাকাটা জমা রাখলাম, দিবেন না? উনি আমার একটা আঘাত যে করলো, আমার একটা ঘুষা মারলো, আমি ঘুষা টাকায় পড়ে গেলাম। আমি পড়ে গিয়ে বললাম, টাকাটা দিবেন? দেন না, আবার আমার মারলেন। কারণ কি? কিসের টাকা? তুই যে কয়দিন খাইলি, খাওয়া কই থেকে আসলো? আমার দোকানে খাইলি না? কারণ কি করবো, করার তো কিছু নাই। আমি একজনের জিগাইলাম, আমি নেত্রকোনা যাবো কেমনে? আমার আরেকজন বললো, তুমি কুমিল্লা যাও, কুমিল্লা গেলে এন থেকে ট্রেনে যাইতে পারবা। তখন আমাদের গড়িয়েপুরে ট্রেন ছিল, আমি ওই ট্রেনে উঠে গড়িয়েপুরে চলে আসলাম। আমার কাছে শুধু 100 টাকা সারা গাড়ির মাধ্যমে মানুষের কাছে চাইতে চাইতে আমার কাছে 100 টাকা আছে। আমি গড়িয়েপুরে এসে নামলাম, তাই গড়িয়েপুর থেকে আবার আমি মমেশিং গেলাম। ওই যে যে 18 নম্বর ওয়ার্ডে ছিলাম চাইতলায়, ওই স্যারের কাছে আবার আমি গেছি। বলতেছি তখন সকাল 10:11 বাজে, দেখি স্যার নাই। এমনি সিস্টাররা বৈশা রয়েছে, একদিন সিস্টার আমার সিনচার বলতেছে, দুলাল তুমি কোথায় থেকে, তুমি কি আবার ভর্তি হয়েছ? আমি কইছি না, আমি তো ভর্তি হই নাই, আমার তো চোখের অবস্থা আরো গুরুতর ভারত আছে, এখন তো বিষ ব্যথার জন্য আমি আগাইতে পারি না, আমি কি করি? কয় আমাদের তো করার কিছু নাই, স্যারেরা যদি কোনো কিছু না করে তা আমার তো কিছু করার উপায় নাই। সিস্টারের কথা শুনে আমি আবার বাইরে আসলাম, বাইরে আবার ময়মনসিংহ রেল স্টেশনে গেলাম, আমাদের মোহনগঞ্জ ট্রেন যা, ওই ট্রেন দিয়ে বাড়ি গেলাম। মানে বাড়ির যাবো কোথায়? ওই ছাসার ঘরে, আমার যে কাকা ওনার ঘরে আমি গেলাম।
যার জীবনের গল্প আপনারা এখানে শুনছেন, সে তো বুঝতেই পাচ্ছেন, তার কথা শুনে এবং কিছুটা হলেও আজ করতে পারছেন, এই ভিডিওতে দেখছেন, সে একটা কালো সানগ্লাস পরা, তার মানে তার চোখ দুটো নেই, সে চোখ দুটো হারিয়েছেন, সেই চোখ দুটো হারানোর গল্প এবং জীবন যুদ্ধে একটা মানুষ তিল তিল করে কিভাবে টিকে থাকে সেই গল্প আপনারা এখানে শুনতে যাচ্ছেন। তার প্রথম গানটি প্রচার হবার পরে অসংখ্য অসংখ্য গানের অনুরোধ আমি পাচ্ছি, যে কারণে দুলাল ভাই আপনাকে একটা বিশেষ অনুরোধ করব এই পর্যায়ে। আমরা আবারও গল্পে ফিরব, আপনি কি আমাদের শ্রোতার জন্য এই মুহূর্তে আরেকটা গান গেয়ে শোনাবেন? জি, আপনার সামনে বেহালাটা আছে, আপনি একটু নিন একটা, যে কোনো একটা গান আপনার যেটা মনে পড়ে এই মুহূর্তে।
আমি কেন তারে দেখা ছিলাম রে, কেন তারে দেখা ছিলাম, থাকি আমাদের মতো আমার শত দোষে, শত দোষে দোষী দুই নয়ন, কেন তারে দেখা ছিলাম, থাকি আমাদের মতো শত দোষে, শত দোষে আমার দোষী দুই নয়ন। যারে আপন দেবে করলাম গবিষ, ওরে সে আমারে করল সর্বনাশ, যারে আপন দেবে করলাম গবিষ, ওরে সে আমারে করল সর্বনাশ, আমার কেড়ে নিল ফুলের সুবাস রে, কেড়ে নিল ফুলের সুবাস নাই মো দুয়াগের মতো, শত দোষের, শত দোষের আমার দোষী দুই নয়ন। আমি দুধ জেনে যারে আপন দেবে আমি করলাম গবিষ্যা, পরে সে আমারে করল সর্বনাশ। যারে আপন বেবে আমি করলাম গো বিশ্বাস, ওরে সে আমারে করল সর্বনাশ। আমার খেড়ে নিল ফুলের সুবাস রে কেড়ে নিল, ফুলের সুবাস নাই মো দুয়াগের মতো শত দোষে, শত দোষে আমার দোষী দুই নয়ন। আমি দধি জেনে খাইলাম রে আমার মন জানে আর কেউ তো জানে না, আমি ধুদ্ধ জেনে খাইলাম রে আমার মন জানে আর কেউ তো জানে না। মিছা প্রেমে হইয়া ফানা রে মিছা প্রেমে হইয়া পানা কান্দে সালাম সর্বকোন শত দোষে, শত দোষে আমার দোষী দুই নয়ন। বাইরে শত দোষে, শত দোষে আমার দোষী দুই নয়ন।
অসাধারণ, একেবারে স্পিচলেস। আমরা ঘটনার প্রেক্ষাপটে এই গানগুলো কিভাবে শেখা, কিভাবে কি হলো না হলো জানবো। আমরা যেখানটায় ছিলাম আবার ঠিক সেখান থেকে আবারও ফিরতে চাই। জি, আপনি যেখানটায় থেমেছিলেন বলুন। তারপর
বাড়ি চলে গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম থাকবো কোথায়, একমাত্র কাকার ঘর ছাড়া তোর কোন স্থান নাই।
জি,
আবার কাকার ঘরে গেলাম, হইতেছে তোর তোর চিকিৎসা নাই, আমি সিং থেকে ঘুরে আইলি কপাল রাখাইলি, চোখ তোরা দিন দিন গাড়াইতেছে, এটা তো ভালো হবে না। কারণ কাকা ভালো, অনেক সময় ভালো বলে মন্দ বলে আমি আর কোন উত্তর দিই না। এভাবে চার পাঁচ মাস গেল, আমার কাকা তুই এখন তুই একবারই দেখোস না, তুই কি করবি, তোর এভাবে কে কয়দিন খাওয়াইব, খাওয়ানো যাবে থেকে। ওই যে আমার সৎমা, সৎমা আমার আব্বা কাছে থাকতে যে আঘাত যন্ত্রণা করতো, এখন আমি ঘরে পড়ার পর থেকে এই যন্ত্রণা আরো বাড়ছে, এখন আমার একবারই দেখতে পারে না। মাইর দূর করে খাওয়া খাদ্য ঠিক মতন পাই না, তখন আমার কাকা আমার কইতেছে তোর বাপ নাই মা নাই আর প্রতিবেশীরাও কইতে তুই এখানে থাকে কি করবি, তুই একটা কাজ কর ঢাকা জায়গা ঢাকা গিয়ে, তুই অন্ধ মানুষ এক জায়গায় যদি বসে থাকস তাহলে মানুষ আল্লাহ বিল্লাহ করলে টাকা পয়সা দিব চলতে পারবে, আমাদের চিন্তা করতে হবে না। কারণ আমরাই তো আমরা যে চলতে পারি না তো তোরা খাওয়া মুখ থেকে। তখন আমাদের বাড়ির পাশে যে স্কুলে স্কুলে চাকরি করতো আমার এক প্রতিবেশী চাচাত্ব ভাই,
আচ্ছা
ওনার নাম ছিল হারেস, উনি হারমোনিয়াম বাজাইতে পারে।
আচ্ছা,
সে আমারে হাতটা তো এসে ধরলো, আমি ধরলে পরে আমি বলতেছি কে, আমি হারেস ভাই চল স্কুলে যাই, কারণ আমার স্কুলে নিয়ে বসাইলো। সে কইতেছে গান গা, আমি কইছি ভাইয়ের যে কথা আমি কি জীবনে গান গাইছি কোনোদিন, ওনারা কোনোদিন কইতে পারবেন না আমি স্কুল ফাংশনে কোনোদিন গান গাইছি, স্কুলে পড়ছি ফলাফানে পড়ছি আমিও পড়ছি, কোনোদিন আমি গান করিনি, আমি জীবনে কল্পনাও করি নাই যে আমি গান গাইতে পারবো। তখন আমার কইতেছে না তোর গাইতে হবে, নাহলে তুই চলবি কি করিয়া, তোর রিজিক আসবে কইতে কে, কারণ তোর পাশে তো কেউ নাই, তোর চলার জন্য এখন গান কর। গান করলে কি হবো, ওই যে আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বিভিন্ন অন্ধশিল্পীরা গান করে তো তাদের জীবিকা অর্জন হয়। তুই ইচ্ছা করলে পারবি, দেখি তোর কণ্ঠস্বরটা কেমন।
উনি কি গান করতেন?
হ্যাঁ, ওনার টুকটাক গান করতেন, গান ভালোবাসেন, ওনার গানও করেন আবার চাকরিও করেন। আমার কইতেছে একটু গান গা, আমি কেছি ভাই আমি তো একবারই গান জানি না, গান গা আমাকে আর যতটুকু পারস থেকে আমি একটা গান ধরলাম। আমাদের এলাকায় নাটক হইত, নাটকের একটা গান আমি একটু টান দিলাম, সে একটা আবার ফিস্টের মাধ্যমে একটা থাপ্পর দিয়ে বলতেছে কো সাব্বাস সাব্বাস, তোর কণ্ঠ তো খুব ভালো, তুই ইচ্ছা করলেই পারবি।
আচ্ছা,
আমি লজ্জায় আবার আমার সাহস করে লজ্জায় করবি কি যাবি কই, তোর গাইতে হবে তুই গা। তখন প্রতিদিন আমার হাত ধরে নিয়ে যায় গান শেখায়। তখন তো আমার গানের দিকে মন ছিল না, একটা গান প্রায় চার পাঁচ দিন লাগছে আমার গানটা শিখতে। তখন হারমোনিয়াম বাজায় আমি গাইতে পারি, এলাকার লোক যেন আমার কণ্ঠের আওয়াজ শুনে অনেক লোকই যায়, দেখা কয় ভালো তোরে দুলাল, হ্যাঁ হ্যাঁ এবার এই কাজ কর, গান শিখ, গান শিখলে খুব ভালো। আমার অনেক উৎসাহ, তোর কণ্ঠ মোটামুটি ভালো, একবারে খারাপ না। আমি দুইটা গান শিখলাম, প্রায় দশ বারো দিনে দুইটা গান আমি শিখছি। কারণ আরেকদিন বাসায় ঘরে বই সারিছি, গোসল করে আইসে আমি তেল দেওয়ার জন্য, আমি আইসা বললাম কাকিমা আমার তেল দিবেন, মানে এটা বলছি অনেক বিশ্রী গালি গালাস করতেছ, তেল নেই, পরে তেল সাবান খাওয়া খাদ্য এগুলা গাঙ্গি দে ভাইসে আসে, আমার কাকাও আইসে ওর সাথে সিল্লা সিল্লি করতেছ ওকে, দেখো না নবাবের ছেলে গোসল করে আসে, তেল দিতে হইব, সাবান দিতে হইব, খাওয়ান দিতে হইব। তখন এরকম আমার কাকাই করছে কি আমার কান শর্মাতে দিছে এক থাপ্পর দিয়া কয় আজকের দিনাদিনের ভিতরে যাতে আমি তোরে বাড়িতে না দেখি, যেই দিকে মন চাই দেখি। তখন আমি উঠানে দাঁড়ায় কান্নাকাটি করতেছি, আমার কাকি ছিল সে এসে আমার ধরাইয়া ধরছে, ধরে কইতেছে কয় তোর আসলে কোনো লজ্জা সরম নেই, তুই একবারে নিলজ্জা, দেখছি তোর কাকা তোর কাকি তোর দেখতে পারে না, তাহলে তুই কিনা বারবার আসস কে। বললাম মানুষ বাচ্চা তার আছে মৃত্যুটা অনেক ভালো, যাই মরে যা গেজা।
ওই কাকা কাকি তো আপনার আত্মীয় ছিল, এছাড়া তো আর তেমন কেউ ছিল
না, এছাড়া আমার কেউ ছিল না,
সবাই তো মারা গিয়েছে। সৎমা তখন কই?
সৎমা ওই যে কাকার কাছে বিবাহ হয়েছে।
ও,
ওই সৎমাই তো,
ওই সৎমার কাছেই, মানে ওখানেই যাচ্ছেন বারবার, তাই তো?
ওইখানেই বারবার যেতেছি। তখন আমার কইতেছে কোথায় হইলে তুই বাড়িতে আসা, আসলে এরকম মাইদুর করে তাহলে তুই কিন্তু থেকে করবি ডাকে তুই জাগা। তখন আমি ওই স্কুলের মাঠে গেলাম, আর থাকবো না বাড়িতে, চলে যাব। আমার একটা বন্ধু ছিল বাল্য বন্ধু আনতাসি, ও আমার দুইটা টাকা দিছে, জাগা কেন থাকিস না। তখন আমি ডুগডুগি আছে না, ওই ডুগডুগি এরকম ভাবে বাজাই মোহনগঞ্জের বাজারে গেলাম, এই দুইটা টাকা পকেটে নিয়ে আর একটা ডুবগি নিয়ে পকেট, ব্যাগের মাধ্যমে লই আমার প্যান্ট শার্ট লই আমি গেলাম গা মোহনগঞ্জের রেল স্টেশন বৈশা। আমি তো তাল লই বুঝি না, একটা গান করলাম, আমি গানই জানি শুধু দুইটা গান কথাছি, তাই আমার পাশে মনে হইতেছে যে লোকজন দাঁড়াইতেছে, গানটা গাইতেছি।
কি গান ছিল মনে আছে?
জি,
একটু শোনান তোমাকে।
ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না, ভাই বলো বন্ধু বলো কেউ নাই আমার আপন হইল রে, এরকম একটা গান ছিল, এই গানটা আমি প্রথম শিখছিলাম, ওনার খেয়াল নাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আপনারা যার জীবনের গল্প শুনছেন সে হচ্ছে দুলাল। দুলালের জীবনের এই অবর্ণনীয় গল্প এবং এই গানটাকে সঙ্গী করে বেঁচে থাকা টোটালি স্পিচলেস। আপনারা ঠিক রাত বারোটার সময় আমি ওকে নিয়ে আবারও ফিরছি, ওকে দেখার জন্য একটা ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya @rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিয়ে দেবেন এই পেজটিতে, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমার এই পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12টায়।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা রাত 12টার সময় আবারও ফিরলাম এবং এই ফাঁকে সবাই কারো একবার মনে করিয়ে দিচ্ছি, এখন থেকে হ্যালো 8920 অর্থাৎ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 প্রচারিত হবে প্রতি বুধবার রাত 11টার খবরের পরপর, 11টার খবর 3-4 মিনিটে, তার মানে আমরা বলতেই পারি প্রতি বুধবার রাত 11টায়, 11টা থেকে 1টা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, আজকে থেকে শুরু হয়েছে এবং এখন থেকে নিয়মিত এটাই থাকবে এবং এটা আপনাদেরই বিশেষ বিশেষ অনুরোধে এটা করা হয়েছে। আমাদের সঙ্গে আছে দুলাল, দুলালের জীবনের মতো যদি আপনিও আপনাদের গল্প বলতে চান এবং একই সাথে আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই আমাদের আজকের এই হ্যালো 8920 থেকে লাখ লাখ শ্রোতাকে, আমরা জানি আনাচে কানাচে ঘাটে মাঠে হাটে ঘাটে অসংখ্য অসংখ্য এরকম অনেক সুন্দর গলার অনেক গায়ক আছেন যারা এইভাবে নিদারুণ দিনাতিপাত করছেন, আপনার যদি সুযোগ হয় ওই মানুষটিকে আপনি নিজে আমার এখানে পৌঁছানোর ব্যবস্থা করবেন, আমি অন্তত তাকে কিছুটা হলেও লাখ লাখ মানুষের কাছে তার এই সুন্দর গলাটা পৌঁছে দিতে চাই, তার কথাগুলো একটু শোনাতে চাই, কারণ এই মানুষ তো শিল্পী, আজন্ম শিল্পী, হ্যাঁ, এবং তাকে আমি কিছুটা হলেও সম্মান জানাতে চাই অনুষ্ঠানের মাধ্যমে। আমি এরকম ফেসবুকে অনেক ভিডিও পাই যেগুলোতে দেখি যে অন্ধ চোখে দেখেন না কিন্তু এত সুন্দর গান গাচ্ছে, গান গিয়ে তারা ভিক্ষা করছে, এইরকম কিছু মানুষজন যারা হয়তো কোনোদিনও রেডিও টেলিভিশনে আসার সুযোগ পাবে না, এবিসি রেডিও যেহেতু এরকম একটা সুযোগ করে দিয়েছে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে এরকম কোন মানুষ থাকলে, এরকম কোন পরিচিত জন কেউ থাকলে আমার এই অনুষ্ঠানে আপনারা নিয়ে আসবেন, আমি তাকে বিশেষ প্রায়োরিটি দেব। ওকে, যেটা বলছিলাম দুলাল ভাই, আমি আবারও আপনার কাছে সেখান থেকে ফিরতে চাই, আপনি যে জায়গাটায় ছিলেন তার আগে আপনাদেরকে বলছি দুলালকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসবেন, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। দুলাল, যেখানে আমরা ছিলাম তারপর শুনি, ওই যে গান গাইলেন আপনার আশেপাশের লোকজন জড়ো হচ্ছিল,
জড়ো হচ্ছিল তারা আমার, আমি তো গানই জানি সর্বমোট দুইটা, তাহলে একটা গান করলাম পাশে দু চার দশজন লোক জড়ো হয়েছে, এখন তারা আমার 2 টাকা 1 টাকা করে দিতেছে, ভালো ভালো এইরকম ভাবে গান গাও, গান গাও, গান গাও, তোমার গান তো খুব ভালো, অনেকটা গান আমি শেষ করলাম, প্রায় 10-15 টাকা আমি পাইছি।
কি বাজাতেন তখন? ডুকডুকি?
ডুকডুকি, কারণ আমি বেহালা এগুলো আমি বুঝি না।
আচ্ছা,
ডুকডুকি বাজায় গান করলাম, একটা গান করছি মানে আর একটা গানই আমার সম্বল আছে, এরপর আর কোন সম্বল আমার কাছে নাই, আর একটা গান করলাম প্রায় আরো 10-15 টাকা পাইছি, 30-35 টাকা হয়ে গেছে, আমি চিন্তা করলাম আমার খাওয়ার পয়সাটা হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, তারা বলতেছে আরো গান করো, ভাইয়া আমি তো আর গান জানি না, আমি 2টা গানই জানি, ওই 2টাই তুমি আবার করো।
আচ্ছা,
আবার এই 2টা করলাম, এভাবে 3-4 বার আমার গানটি গাওয়া হয়েছে, প্রায় 60-65 টাকার মতন আমি পাইছি সর্বমোট, পাওয়ার পরে আমার মনটা আমাদের আনন্দ লাগলো, আবার মনে মনে চিন্তা করতেছি গান করি, গান করি মানুষের কাছে টাকা চাইতে হয়, আমি তো একজন সুস্থ মানুষ, হয়তো আমার চোখ নাই আমি তো সুস্থ, এটা করাটা তো ঠিক না, কি করি, তারপরে আমি চিন্তা করতেছি এইভাবে গান করি আমি মানুষের কাছে যদি হাত পাততে হয় আমার কি করা যায়, তখন আমি মোহনগঞ্জ থেকে আমি ট্রেনে উঠলাম, এই ডুকডুকিটা আমার হাতে দেখে যাত্রীরা বলতেছে তুমি কি করো, বলে আমি গান করি, গান গাও গান গাও গান গাও, সবাই আমার বেড়তে পারছে গান গাও, গান গাইলাম, গান তো আমার পুঁজি 2টাই বেশি নাই, গান গাও গাইলাম, সবাই 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা করে সিট থেকে মহিলা পুরুষ সবাই দিতেছে, আর তখন তো আমি ছোট ছিলাম, অনেকে দূর থেকে আমার দেখেও না, আমার কন্ঠটা নিয়ে সবাই কইতেছে কোনা তুমি ভালো কোন তুমি গান করো গান করো সমস্যা নেই, 2টা গান আমি করলাম, করে কইতে আমি আর কোনো গান জানি না, সবাই আমার মনে হয়েছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা সবাই দিছে। এই বগি থেকে আরেকটা বগিতে গেলাম স্টেশন পাল্টায়া, কারণ সেই গানে গেছি এভাবে ডুগডুগে বাড়ি দিছি, এই মানুষে মনে করতেছে মনে ছেলেটা গান করে, আমার গানের জন্য সবাই বলতেছে গান গাও। গাইলাম এইখানে প্রায় আমার নেত্রকোনা যেতে যেতে আমার দেড় দুইশো টাকা হয়ে গেছে।
আচ্ছা,
মোহনগঞ্জের প্রোডাক্টর স্টেশনের নাম আছে বারহাটটা, এখানে একজন বাউল শিল্পী আছে ওনার নাম রব সরকার।
আচ্ছা,
ওনায় আমার গান একদিন শুনছে, শুনে বলতেছে তোর কণ্ঠ তো খুব ভালো, তুই বেহালা বাজনা শিখ, বেহালা বাজনা শিখলে জীবনে একটা কিছু করতে পারবি। তখন আমি ওনার কাছ থেকে বেহালা বাজনা শিখতে গেলে আমি তো চোখে দেখি না বেহালা ধর্ম কিভাবে বাজাবো কিভাবে। ওনার আবার চার দোকান আছে রেল লাইনের পাশে, এখানে তারা ফ্যামিলি সহ থাকেন। ওনার একটা ছেলে আছে ছোট, ও আমার সেবা যত্ন করে, ওরা দোকানে আমার এই যে আমি গাড়ি থেকে নাম নিয়ে দোকানে নিয়ে যায়, আবার স্টেশনে দেওয়া যায় আমার ট্রেন ওঠার জন্য। সারাদিন চকলেট বিক্রি করি, রাত্রে এসে আমার ওনার দেখা, দেখো এইভাবে বেলা বাজাবি গান শিখবি। ওনার কাছে থাকে দেখি না গানও শিখতে পারতেছি আবার বেহালাটাও ধরতে পারি, বাজাইতে পারি না হয়তো ধরতে পারি, চেষ্টা করতেছি শেখার জন্য।
আচ্ছা,
এভাবে একদিন দুদিন এভাবে বাজাইতে বাজাইতে কিছুটা হাত আসছে, গসা দিতে পারি, মনের মাধ্যমে একটা সাহস আসতেছে বেহালা অবশ্যই শিখতে পারি। মন বাজাইতে বাজাইতে হঠাৎ করে একদিন ওনার ঢাকা আসলো মহাকালী, তখন ছিল রজবের চাঁদ।
রজবের চাঁদ, হ্যাঁ,
রজবের চাঁদে কিন্তু ঢাকা শহরে খাজা বাবার অনুষ্ঠান হয়, খাজার ডেক বস খাজার নামে অনুষ্ঠান করে। এখানে মহাকালী আসলো অনুষ্ঠান করার জন্য আমার সাথে নিয়ে আসছে, কদে যে আমার যে উস্তাদ কইতেছে কয় আমার সাথে একটা মন্দ ছেলে আসছে, ও একটা গান গাইবো, আপনারা যদি সকলে একটু অনুমতি দেন। সবাই কইতেছে হ ছেলেটা অন্ধ মানুষ তাহলে গাক। তখন মাইক দিয়ে আমি একটা গান গাইলাম, এই যে ঢাকা শহরে প্রথম গান আমার।
কত সালে মনে আছে?
তখন
বাস থেকে কত বছর আগে আনুমানিক?
২০০০ সাল হবে।
২০০০ সাল, মানে ১৬ বছর আগের ঘটনা।
জি স্যার, ২০০০ সাল। তখন আমি একটা গান করলাম, গানটা করতে সবাই আমার জন্য সাপোর্ট করতেছে আর একটা গান করার জন্য, তখন আমি ৫০০ টাকা বকশিস পাই।
আচ্ছা,
১০০ টাকা ওই কাঞ্চন সায়া ওনায় নিজে গিয়ে আমার হাতে দিছে, দিয়া আমার মাথা থাকতে কইতেছে তুই এইভাবে শিখতে 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 পারবি কোনোদিন, তুই চিন্তা করিস না তোর ইনশাল্লাহ কণ্ঠ ভালো হইতে পারবি। মানে ৫০০ টাকা পাই, আমার মনের মাধ্যমে একটা সাহস আসে আমার জীবনে কারো কাছে মনে হাত পাততে হবে না, যদি আল্লাহ যদি আমার সহায় থাকে। তখন এই যে আমি ঢাকা শহরে প্রথম, খালি শুধু গ্রামের নাম শুনছি ঢাকা শহর, চোখে দেখি নাই, এই যে ঢাকা শহর আমি আসলাম। তখন এখান থেকে আমি চলে গেলাম মিরপুর শাহালি বাবার দরবারে, এখানে প্রতি বৃহস্পতিবারে গান হইত। আমি যন্ত্র ছাড়াই মানুষে হারমোনিয়াম ডোল বেহালা নিয়ে গান করে, আমি এইভাবে বৈশা ডুগডুগি বাজায় গান করি। ওরা বেশি টাকা পায়, আমার গান তো আর কেউ শুনে না, এই দুই চার পাঁচ জনের দিয়ে শুনে ২০ ৫০ ১০০ টাকা যাই কিছু হয়, এটা দিয়ে আমার খাওয়া চললেছে। তখন এখানে মিরপুর এক নাম্বার গুলচক করে প্রতিবন্ধীর একটা অফিস আছে, এখানে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ করা হয় সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত, ৯ মাস ট্রেনিং সেন্টার চক বানানোর জন্য।
আচ্ছা,
আমার কয়েকজন প্রতিবন্ধীরা এই মাজারে কেউ চকলেট বিক্রি করতে কেউ ভিক্ষা করতে আসে, ওরা কয় তুমি গান গাইতে পারো, এখানে যা চাকরি করলে তোমার ৯০০ টাকা মাসে দিবে, আর ৯ মাস পরে তোমার একবারে ৫০০০ টাকা দিব।
আচ্ছা,
কয় কি ৫০০০ টাকা দিব, তাহলে আমি এখানে যাব। আমি গেলাম গিয়া দারোয়ানের কাছে জিজ্ঞাসা করলাম, দারোয়ানে কইতেছে এখানে কই আসছো? আমি কই এখানে বলি ট্রেডিং নে, তা আমি ট্রেডিং চাই। দারোয়ান আমার কইতেছে কই যে ওইদিকে যাব, মানে গেটের ভিতরে ঢুকে আমি যে কোন পাশে যাব তো আমি আর কোন দিশা বিশা পাই না। এই মুহূর্তে ছুটি হয়েছে অফিস, আরো অনেক প্রতিবন্ধী রাইজ আছে, তারা বাইরে আসতেছে, আমি যা ঢুকতেছি।
আচ্ছা,
এখানে আমি নিয়ম কারণ বুঝি না, আমি যে একজনের সাথে ধাক্কা খাইলাম, ধাক্কা খাইতে সে আমার হাতে থাপাতে ধরে কইতে চাই বেটা চোখে দেখোস না, তখন আমার হাসি উঠল। আমি বললাম হাসি, আমি চোখে দেখি না, আপনি দেখেন না, আমরা যে প্রতিবন্ধী রেটা তুই ডুকসাস করে বুঝোস না, তখন আমি করলাম ভাই আমিও তো প্রতিবন্ধী, মানে লোকটা আমার হাত ধরে কইতেছে তুই এখানে কই আসলি, আসলি এখানে, আমি এখানে বলি চাকরি করা যায়, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, এখান থেকে একটা ফর্ম নিয়ে আসলাম, উনাই আমার একটা হাত ধরে নিয়ে গেল, নিয়ে আমাদের এই অফিসের যে স্যার ছিল ওনার নাম ছিল শাহিন, ওনাও প্রতিবন্ধী ছিল।
আচ্ছা,
ওই শাহিন স্যারের কাছে গেলাম, যাইলে পরে বলতেছে তুমি কি করো, স্যার আমি টুকটাক গান শিখার জন্য আমার খুবই আগ্রহ, আমি গান শিখতে চাই, গান শিখব, আর এখানে বলে চাকরি করা হয় তা আমি একটু কাজকর্ম করতে চাই স্যার, আমার যদি একটু সুযোগ দেন। তখন ঠিক আছে, তুমি কিরকম গান করো একটু করো তো দেখি, অফিসে বসে আমার তো কোনো যন্ত্রপাতি নেই, এরকম ভাবেই টেবিলের মাধ্যমে বাজাইয়া আমি স্যারের একটা গান শোনাইলাম, স্যারও খুব খুশি হয়েছে, স্যারা কইতেছে ধন্যবাদ, তুমি ফর্ম নিয়ে যাও, তোমার চাকরি হবে ইনশাল্লাহ, আর তুমি গান করতে পারো। তখন আমি এখান থেকে গান বাজনা করি, অফিসও করি, তখন একটা বাসা নিলাম, পাঁচজনে মিলে, চারজন হয়েছে ভালো চৌকলা আর আমি তো অন্ধ, $300 করে এক একজনের আসে মাসে, $1500 বাসা ভাড়া। এখানে চাকরি করি, এখন গান গাওয়ার সুযোগ পাই না, আমি চিন্তা করলাম $900 মাসে যদি আমি চাকরি করি, $300 দিলাম আর $600 দিয়ে ডাইল সেল কিনা যেমনি হোক, আল্লাহ যতটুকু হয়তো খাইলে খামো না খাইলে ফরে থাকবো। তারপর রোডে গাড়ে একা একা চলতে গিয়া হঠাৎ গাড়ি ঘোড়ার নিচে পড়ে গেলে সমস্যা, আর ঢাকা শহর চিনি না, নাই নাই মামে কিছু চাক ফরে থাকো। তখন এইভাবে চাকরি করতেছি, দুই মাসের গড়বারা হবে, তখন আমি ছিলাম মিরপুর, দুই মাসের গড়বারা পাইব, ওরা আমার ফালায় তুয়া ওরা ভাইকে গেছে,
কারণ
বাড়িওয়ালায় আমার ধরছে, কত গড়বারা তোর দিতে হবে, আমি বুঝি আমি তোমাকে থেকে কথাটা ওরা ওরা কই আছে ওরা খুব জানবে, আর নাহলে দুই মাসে $3,000 গড়বারা তোর দিতে হবে। কারণ আমার এই বাতে অফিসে যাইতাম, তখন একটা টিফিন কারের বাটি ছিল, বাটি দিয়ে ভাত নিয়ে যেতাম, আমি কইছি ঠিক আছে তাহলে দেখি গে আমি অফিসে যাইতেছি, দেখি যদি অফিসে যাইতে টাইম যদি ওরা পায়ালে তাহলে তো ওরা আনমই, আর না আনলে তো আমি কিছু করতে পারবো না, কি করবো। তখন আমি অফিসে গেলাম, গিয়া অফিস ছুটি হিসেবে দুইটার সময় মাজারে গেলাম।
আচ্ছা,
এদিক দিয়ে ওরা পাঁচ সাতজন মানুষ পলাই গেছে গা, ঘরও বাজার সদাই নাই, কি করি, টিফিন কারের বাটি যে হাতে ছিল এই বাড়ি বাজায় দরবারে গান শুরু করলাম শাহালি বাবার মাজারে। তখন এখানে প্রায় $40-50 পাইছি, পায়া $10 রিক্সা ভাড়া দিয়ে এক নম্বর থেকে ওই সি বলক গেছি, আর 1 কেজি চাইল কিনলাম, নিয়ে বাসাতে গেলাম, আমাদের বুয়া ছিল ওরে এক একজনের $70 করে দিতাম, বরে বললাম ফাঁকসা করে দেওয়ার জন্য এর মাঝে বাড়িওয়ালা আইসে, তাই কইতেছে তোর লোকজন কই, বলছে আমার লোকজন তো ওরা পাইলাম না, তাহলে ফাঁকসা কার জন্য, আমি বলছি না আমি ভাত খাবো না, সাথে সাথে উনি আমার টিফিন কারির বাড়ি সহ ঘর তালা মেরে গেছে।
আপনার ঘরের ভিতর রেখে?
না, আমার বাইরে করে দিয়েছে,
বের করে দিয়ে ঘরে তালা দিয়ে দিয়েছে।
হাতে পকেটে লাঠিটা ছিল আল্লাহর রহমত, এই লাঠিটা টুকটুকাই আমি রোডের দিকে গেলাম, কারণ সি ব্লক থেকে মিরপুর এক নম্বর ভাড়া ছিল $1 করে, এটা দিয়ে $1 দিয়ে গিয়ে আমি গুলচো করলাম, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাজারের দিকে গেলাম, গিয়ে সারাটা রাত্র এখানে ঘোরাফেরা করে, গানও গাইতে পারি না, যন্ত্র নাই, টিফিন কারির বাড়িও নাই, কি করে গান গাবো, সারা রাত এভাবে করলাম। 6:30 সময় আমাদের অফিস, এই অফিসে না খাইয়েই গেলাম, খাওয়া খাদ্য কিচ্ছু নাই, অফিসে গিয়ে ডিউটি করলাম, ডিউটি করার সময় আমাদের যারা প্রতিবন্ধী ভাইয়েরা ছিল ওরা কাছে আমি বিচার দিলাম, বাইরে আমার সাথে 4 জন লোক ছিল, তারা তো পলাই গেছে গা, বাড়িওয়ালা আমার যে খেতাবালি সহ ঘর তালা মেরে লিস।
ওকে,
আর এক প্রতিবন্ধী ভাই ওর নাম ছিল সামাদ, ও কইতেছে তুই একটা কাজ কর, তুই দুই নম্বর যা। দুই নম্বর কি? কই থানার যাবি, থানার যা দিয়ে পুলিশের কাছে যদি কস তাহলে তোর এটি উদ্ধার করে দিবি। এখানে যে দারোগা ছিল, যে সার ছিল, ওনার নাম ছিল সাইদুর, উনি কইতেছে কয় তুমি একটা কাজ করো, তুমি এই গাড়িটা তুটে বসো। আমি গাড়িতে উঠে বসলাম, ওই আমার বাসার সামনে বাড়িওয়ালা দোতলা থেকে নামে আসলো। এসব কি ওই যে ছেলেটা যে গাড়িতে বসা করে ছিলেন, ক আমাদের বাড়ি ভাড়াটে, বাড়ি ভাড়াটে হইলে ও তো মারা যেতে চেয়েছিল গাড়ির তলে পরে। কেন? ও দুই দিন ধরে কিছু খাওয়া খাদ্য করতে পারে না।
পুলিশ বলছে এটা?
জি।
ওকে, মিথ্যা কথা বলছে আর কি।
জি, ও খাওয়া খাদ্য করে না তো ওর চলবে কি করে? আর কি সমস্যা বলেন তো? ওই আমার ভাড়া দিতে পারে না। কত টাকা? 3,000। 3,000 টাকা কি ওর কাছে একা পাইবেন? ওর সাথে আরো চারজন ছিল, তাহলে চারজনে পাঁচজনের কাছে পাইবেন 3,000। ওরা পালাইয়া গেছে, অন্ধ মানুষ পালাইতে পারে না। ওর কাছ থেকে কেমনে টাকাটা নেবেন কেমনে? চলে গেলাম সাইনবোর্ড, মিরপুর একটা জায়গার নাম আছে সাইনবোর্ড, সাইনবোর্ড কলোনির মাধ্যমে এন আমার এক দেশের বোন থাকে, এখানে ঘর ভাড়া হয়েছে 500 টাকা। আমি যেখানে ঘর ভাড়া রইলাম, এই জিনিস বদলে আমি এখানে উঠছি। তখন এখান থেকে আমি গান বাজনা করতে করতে আমার একটা মেয়ের সাথে দেখা হয়, ওনাকে আমি বিবাহ করি।
কিভাবে বিবাহ করলেন? আপনি তো অন্ধ ছিলেন।
জি, সে আমার এই যে তার বাড়ি ছিল কুষ্টিয়া, এখান থেকে তার আমি বিবাহ করছি। বিবাহ করিয়া আর এই যে অফিস থেকে যাই 5,000 টাকা পাইছিলাম ওই টাকা।
সেও কি অন্ধ?
না, সে ভালো চোখ আলো।
সে আপনাকে জেনে শুনে বিবাহ করেছে?
জি।
তার পরিবারে কেউ কি ছিল না?
না, তখন কেউ ছিল না।
আমি একটু শুনতে চাই, আপনারা কি মানে প্রেম করে বিয়ে করেছেন নাকি নরমালি বিয়ে হয়েছে?
প্রেমের মাধ্যমে।
আচ্ছা, মেয়েটা কি করত?
তার ভাইয়ের বাসায় সে থাকত।
আচ্ছা, তো আপনাকে জেনে শুনে এরকম ভাবে বিয়ে করলো, তো কোনো সমস্যা হলো না? ওই মেয়েটার পক্ষ থেকে কোনো কথা ছিল না যে তুমি তো দেখতে পাও না, চোখে পয়সা রোজগার করো না, কিভাবে কি সংসার চলবে?
বলছে, আমিও বলছি যে আমি চোখে দেখি না, আমি কি করে চালাম? ইনশাল্লাহ আল্লাহই চালাইবেন। তখন তার বিয়া করলাম, বিয়া করে এখানে ঘর ভাড়া থাকি। ওই যে 5,000 টাকা যে আমাদেরকে এককালীন দেওয়ার কথা মিরপুর মাজারে,
9 মাস পরে,
হ্যাঁ 9 মাস পরে ওই টাকাটা আমি পাইছি।
পাইছেন তাহলে?
হ্যাঁ, ওই টাকাটা পাওয়ার পরে আমি চিন্তা করলাম, 5,000 টাকা সর্বপ্রথম আমার হাতে আসলো, এতগুলা টাকা আমি এটা কি করি? তখন টাকাটা নিয়ে আমি বাড়িতে গেলাম, আমার চাষা কাছে আমি দিলাম, দিয়ে বলছি টাকাটা যেভাবে বাড়ানি লাগে বাড়াও। কারণ এভাবে আমার চাষা টাকাটা একটা গাভী কিনলো, গাভী কিনে গাভীটা বেচলো 14,000 টাকা। 14,000 টাকা বেচার পরে ওই 14,000 টাকা দেশে ব্যবসার জন্য একটা দোকান করলো। দোকান পর আমি তো মনে করছি তাহলে চাষা যেহেতু টাকাটা বাড়াইতেছে তাহলে আমার মনে টাকাটা দিব। এভাবে 34,000 টাকা হয়েছে। তাতে আমি আরেকদিন বললাম, আমার টাকাটা কত আর কিসের টাকা? তুমি 5,000 টাকা দিয়েছিলাম, 34,000 টাকা হলে এটা কি করবা? কই তা কবে শেষ হয়ে গেছে, দোকানদারি করছে, দোকানদারি করতে গিয়ে এগুলা শেষ। তখন মনে হয় আরেকটা আঘাত আসলো। তো আর বাড়িতে থাকবো না, দেশেও যাবো না, এভাবে ফিরে থাকবো।
বিয়ে করে তখন কই থাকতেন?
মিরপুর।
এই গান গেয়ে গিয়ে সংসার চালাতেন?
এই গান গেয়ে সংসার।
কোথায় কোথায় গান গাইতেন?
ওই মাজারে গান গাইতাম, বিভিন্ন জায়গায় গান গাইতাম। ওই যে ছোট কাল থেকে যেই।
তখন আপনি মাজার ছাড়া কোথায় কোথায় গাইতেন?
বিভিন্ন হাট বাজারেও গাইতেন।
গাইলে লোকজন আপনাকে এই পয়সা দিত? তখন কি কি বাজাতেন? এই বেহালা আর কি?
শুধু খালি বেহালা।
শুধু বেহালা বাজাতেন?
জি।
কি ধরনের গান করতেন ওই সময়টাতে?
ওই ধরনের, যেমন একটা গান করি, নইলে মোর দশা কি আমার মন হয়, নইলে মোর দশা কি আমার মন হয়, আমি ওই চোর যুগনু দয়ালামি ওই চরণী
চরণের দাসের যোগ্যন।
চমৎকার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে দুলালের কণ্ঠে অসাধারণ গান।
দাসী হতে চাই চরণে, দয়াল আমি বাপ জানি প্রেম জানি, দাসী হতে চাই চরণে, বাপ দিয়ে বাপ রাখলে মনে, বাপ দিয়ে বাপ রাখলে মনে সেই সেরা চরণ পায়ামি, ওই চরণের দাসের যোগ্যন, দয়াল তোমার ওই চরণের, ওই চরণের দাসের যোগ্যন। পদার বিন্দু দেন যদি সাই ওই দিন বন্ধু, দয়াল আমায় নিয়ে জগুনে পদার বিন্দু আমারে দেন যদি সাই দিন বন্ধু, তবেই তোরে বাবা সিন্ধু আমি, ওই চরণের দাসের যোগ্যন, দয়াল তোমার ওই চরণের, ওই চরণের দাসের যোগ্যন। ছিল প্রভুর চরণ ধুলি মা নবী হল, দয়াল অহল্লা পা শনি ছিল প্রভুর চরণ ধুলি মা নবী হল, ফকির লালন পোতে পরে রইল, ফকির লালন পোতে পরে রইল, দয়াময় ওই চরণের দাসের যোগ্যন, দয়াল তোমার ওই চরণের, ওই চরণের আমি দাসের যোগ্যন।
অসাধারণ অসাধারণ। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, দুলাল আজকে আছে তার জীবনের গল্প নিয়ে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এই দুলাল হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে ফুটপথে গাওয়া একজন গায়ক, এবং সাধারণ মানুষের কাছ থেকে দু চার পয়সা নিয়ে জীবনযাপন করা একজন গায়ক, কিন্তু সৃষ্টিকর্তা তাকে অসাধারণ একটি কণ্ঠ দিয়েছেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, মাত্র 4 মিনিটের বিরতি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, 4 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, দুলাল আজকে তার জীবনের গল্প নিয়ে লাখো শ্রোতার মুখোমুখি হয়েছে। তাকে দেখার জন্য আপনারা চলে আসবেন ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। যাচ্ছি আবারও দুলালের কাছে। দুলাল ভাই, আমরা যেখানটায় ছিলাম সেই 5,000 টাকাও আপনার মেরে দিল, এবং সেই যে প্রথম 1100 টাকা জমিয়েছিলেন এক চায়ের দোকানদারের কাছে, সেরকম ঘটনার জীবনে আবারও পুনরাবৃত্তি হলো, কি করলেন তারপরে?
তারপরে আমি ওই টাকাটা যখন আর আমার কাকা কয় এগুলো আমি দোকানদারি করে নষ্ট করে পালাইছি, এগুলো আমি দিব কই থেকে? কাকার সাথে তো আর গঞ্জাম করতে আমি পারবো না, কারণ যেহেতু সে আমার বাবার ভাই। তখন আমি আবারও বাড়ি থেকে চলে আসি, এসেই যে এরকম ভাবে জীবিকা অর্জন করি। এখন আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে।
কতদিন পরে ছেলে হলো?
বিয়ে করার 4-5 বছর পরে আমার মাইয়া হয়েছে।
প্রথমে একটা মেয়ে হলো?
জি।
আচ্ছা, তখন কি সংসারে এইসব করেই চালাতেন, এই গান গেয়ে?
এখন গান করেই চালাইতেছি, এই একমাত্র আমার উপার্জন ওইটাই। আমার পরিবার কোনো কাজ করতো না, এই গানের উপরে যতটুকু।
আচ্ছা, তো মেয়ে হলো, তারপর?
পরে মেয়ে হয়েছে, মেয়েটা হওয়ার পরে এই মেয়ের 4 বছর পরে আবার একটা ছেলে হয়েছে।
আচ্ছা,
ছেলে হওয়ার
বউ সংসার চালায়, খাতির যত্ন ঠিক মতো করে?
হ্যাঁ, মোটামুটি করে, যতটুকু আমি পারি তো করি, সমস্যা নেই, করে, সেবা যত্ন করে। তারপরে ছেলে মেয়ে হয়েছে, এখন গান বাজনাই।
মেয়ের বয়স কত আপনার?
আমার মেয়েটার বয়স
এখন কত?
প্রায় 10-11 হবে, ক্লাস ফোরে পরে।
তারা কেউ জানে যে আপনার জীবনে এরকম ঘটনা ঘটেছে?
না, আমি কারো কাছে এরকম বলি না, আমারটা আমি গোপন ভাবে রাখি। শেয়ার করলে, শেয়ার করার মতন আগেই মানুষ ছিল না, আর এখন আমার ছেলে মেয়েরা ছোট, আর কষ্ট পাবে মনের মাধ্যমে, এই জন্য ওদেরকে আমি এগুলো বলি না। অনেক সময় অসুস্থ থাকা অবস্থায় গান করতে পারি না, ছেলে মেয়েরাও খাওয়া খাদ্য নিয়ে অনেক আসে, অনেক কষ্ট করে, কিন্তু আমার ছেলে মেয়েরাও প্রকাশ করে না। এরকম ভাবে আল্লাহ চালাইতে আছে। আর এখন গান বাজনা করতে গিয়া একা একা গান করতে পারি না, গাড়িতে আমি হকারি করি
এখন।
জি।
আচ্ছা,
চকলেট বিক্রি করি বা বই বিক্রি করতাম, বই বিক্রি করতে গেলে অনেক টাকা লাগে, এগুলো টাকা বাবু করতেও পারি না, বইও বিক্রি করতে পারি না, 100-200 টাকার চকলেট কিনে তারপরে এগুলোই বিক্রি করি।
আপনি যখন এগুলো বিক্রি করেন তখন আপনি যারা যেমন বাসে বিক্রি করেন বা ট্রেনে বিক্রি করেন, তখন বলেন না প্যাসেঞ্জার যারা থাকে ওদেরকে কি বলেন?
ওদেরকে আমি বলি না, এমনি ভালো মানুষ যেভাবে ডাইকে বেছে আমি এভাবে বেছি, আমি এগুলো বলি না। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার আর্থিক সহযোগিতা করেন, এগুলো আমি বলি না। আমি ভালো মানুষ যেভাবে হকাররা ডাইকে ডাইকে বিক্রি করে ঠিক আমি ওই রকম ভাবে করি। আবার অনেকেই চিনে আমি যে প্রতিবন্ধী, অনেকেই বুঝতে পারে, অনেকেই ভাবে নিয়ে আসে।
আপনার হাতে তো বেহালা থাকে তখন?
না, বেহালা থাকে না।
কি থাকে আপনার?
শুধু খালি একটা ব্যাগ, যে চকলেটের ব্যাগ।
আচ্ছা,
কারণ এই বেহালা নিয়ে তো ট্রেনে গান করা যায় না।
আচ্ছা, তো আপনি তাহলে গান করেন কিভাবে?
গান করি না, শুধু খালি এগুলা বিক্রি করি, অনেক সময় বই বিক্রি করি, অনেক সময় চকলেট বিক্রি করি। বই বিক্রি করলে প্রায় অনেক টাকা পুঁজি লাগে, চকলেট বিক্রি করলে 200-300 টাকা পুঁজি
লাগে। না, দাঁড়ান দাঁড়ান, আমি একটু বোধহয় ভুল বুঝেছি। সেটা হচ্ছে যে আপনি যখন এই ফুটপাতে বা এগুলো ফুটপাতে আলাদা করে গান করেন তখন আপনার গানের গান দিয়ে টাকা ওঠে, আর ট্রেনে আপনি শুধু চকলেট বিক্রি করেন, হকারি করে টাকা তোলেন, ওই সময়টাতে গান করেন না?
না, আর এখন তো ফুটপাতে গান করি না, কারণ এই বেহালা বাজায় একা একা গান করা যায় না, আমার সাথে কেউ যায় না, ফুটপাত জগৎটা আমাদের কেউ যাইতে চায় না।
আচ্ছা, তাহলে আপনি গানটা করেন কোথায়?
গানটা এই যে এখন করি, আমার উস্তাদ আছে, উস্তাদের সাথে, যদি উস্তাদেরা যদি বড় বড় স্টেজে যায় তাহলে তাদের সাথে যায় বসে থাকি, সুযোগ পাইলে দুই একটা গান করি, কিন্তু আমার ইচ্ছা হয় তাদের মতো গান গাওয়ার।
কারা কারা আপনার উস্তাদ?
আমার উস্তাদ এখন বর্তমান ঢাকার যে উস্তাদ দলিলুদ্দিনের ছেলে ইমন সরকার, বড় বড় স্টেজে বড় বড় শিল্পীদের সাথে গান করে, আমার মন চায় তাদের মতন আমি গান করি।
আপনি বাসায় প্র্যাকটিস করেন গান?
জি।
কখন করেন, কেউ দেখায় দেয় আপনাকে নাকি নিজে নিজেই?
নিজে নিজেই করি এবং উস্তাদও দেখায় দেয় অনেক সময়।
কতগুলো গান আপনার মুখস্থ আছে?
গান হবে 150 গান হবে মুখস্থ আছে।
150 গান মুখস্থ আছে আপনার?
জি।
কার কার গান মুখস্থ?
বিভিন্ন দুর্মিন সার গান আছে, যেমন খালেক দেওয়ান, লতিফ সরকার, আবুল সরকার, রজ্জব আলী দেওয়ান সাহেব, মাতাল কবির রাজ্জাক দেওয়ান সাহেব, দলিলুদ্দিন বয়াতির, এরকম বিভিন্ন।
দুর্মিন সার গান আপনি পারেন?
জি।
আমাদেরকে শোনাবেন একটা দুর্মিন সার গান?
অবশ্যই।
আচ্ছা, শুনি, শুনান তো আমাদেরকে।
কিশোকের ওই আছি আমি গো, জানে বন্ধু দেখে না,
পথের ধুলায় অসাধারণ এক রত্ন। আজকের এই হ্যালো ইট 920 আমার জন্য খুব স্পেশাল, আমার জন্য স্পেশাল এই কারণে যে আমি ফোক গান খুব পছন্দ করি। যে কোনো জায়গাতেই যদি ফোক গান হয় কিছুক্ষণের জন্য হলেও নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, থাকে না নিজের মনের খোরাক বলতে পারেন। গান যদি বলি তাহলে প্রথমত ফোক পছন্দ, তারপরে অন্যান্য। তো এরকম একটা মানুষ যে ছোটবেলা থেকে দুমুঠো ভাতের জন্য এ বাড়িতে ও বাড়িতে ঘুরে বেরিয়েছে, রাস্তার পাশে পড়ে থেকেছে, নমাস বয়সে মাকে হারিয়েছে, বাবাও একসময় মরে গেল চিকিৎসার অভাবে, ছেলেটা কোথাও দাঁড়াতে পারলো না, সৎ মায়ের নিপীড়নের কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেল, একটা অবহেলার কারণে নিজের দুটো চোখ হারালো, কিছুই নাই মানুষের কাছে হাত পেতে খাওয়ার কথা কিন্তু কখনো হাত পাতেনি, এই মানুষটা গান শিখেছে, কখনো গান গেয়ে দুটো পয়সা রোজগার করে, কখনো হকারি করে, এবং করে সে একটা সংসার চালায়, তার একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে, তারাও এরকম বাবার ব্যাপারটা তারা বুঝে, তারাও কখনো বেশি আদর আহ্লাদ বা সেই অর্থে বেশি আল্লা দীপনা করে না, কখনো ঘরে ভাত থাকলে খাইতে পায়, কখনো খাইতে পায় না, এটা তাদের কোনো অভিযোগ নেই, এবং কি অসাধারণ তার গলা, এই ছেলেটিকে যদি একটু পুলিশ করা যেত, যদি কেউ ভালো খুব গাইড করতে পারত, যদি সারেগামা পাটা একটু ভালো করে শেখা যেত, ও বাংলা ফোক গানের আরেকটা রত্ন হতে পারত, কিন্তু ও আসলে রত্ন, কারণ ও যত প্রতিকূল অবস্থার মধ্যে আজকে ওই যে 32 থেকে 35 বছর পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তার চাইতে অনেক কম, অনেক অনেক কম প্রতিকূলতার মধ্যে আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, অনেক বেশি ভাবি যে নিজের জীবনে কিছুই করতে পারলাম না। চিন্তা করে দেখুন, আপনি অন্ধ হয়েছেন কত বছর বয়সে?
অন্ধ হয়েছি তখন 12-13 বছর।
12-13 বছর, তার মানে এখন প্রায় 20 বছর যাবত চোখে দেখে না, ও দুনিয়ার রং ভুলে যাওয়ার কথা, 20 বছর যাবত চোখে দেখে না, এই মানুষটার বেঁচে আছে এবং সৎভাবে জীবন জীবিকা করে যাচ্ছে। কিছু অদ্ভুত শখ আছে, যদি বড় বড় স্টেজে যদি গাইতে পারতাম, যদি কেউ আমাকে একটা সুযোগ করে দিত, হ্যাঁ, খুব বেশি বড়লোক হওয়ার শখও নেই তাকে, যদি তারা ভিডিওতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে, এবং অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করেছি ওর, সেটা আমি মনে হয় প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবো। আপনার এই চশমার বয়স কত, যে চশমাটা আপনি পরে আছেন, সানগ্লাসটা?
এই সানগ্লাসটা প্রায় 1.5-2 বছর হবে।
1.5-2 বছর হবে। আপনার এই যে নাকের ঠিক সানগ্লাসটা যেখানে লাগানো থাকে নাকের ভাজে, এখানে এরকম কালো দাগ পড়েছে কেন?
এটা চশমার দাগ, আমি ছোট কাল থেকে আমি কাউকে বুঝতে দিই সব সময় আমি চশমা পরে রাখি, চশমা খুলি না।
একটা চশমা সেখানে ধুলো পড়ে গেছে এবং এই চশমাটা সবসময় তার পরে থাকতে হয়, 1.5-2 বছর বয়স, চশমা কেনার সামর্থ্য হয়নি?
এটা আজকে প্রায় এটা অনেকদিন 2 বছর ধরে ওইটাই পড়তেছে, আগেটি হয়তো ভাঙ্গে যেত কিন্তু এটা টেকসই করছে আল্লাহরই রহমত।
এই যে মোটা ফ্রেম, এই কারণে টেকসই করছে। দেখেন ওর বেহালাটা, সেটাও খুব করুণ অবস্থা। এই বেহালাটা কে দিয়েছে আপনাকে?
বেহালাটা দিছিল একজন কাউন্সিলর।
আচ্ছা, কত বছর বয়স এই বেহালাটার?
এই বেহালাটার বয়স প্রায় 27 বছর হবে।
27 বছর হয়ে বেহালা দিয়ে বাজাচ্ছেন, এটা যদি কখনো নষ্ট হয়ে যায় বেহালা কেনার সামর্থ্য আছে আরেকটা বেহালা?
না, ওইটা আমি খুব যত্ন করে রাখি, আমি আর কষ্ট পাইতে রাজি, কিন্তু ওইটার আমি কোনো আঘাত করিনি।
আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এবং বিরতি নিয়ে শেষ ভাগে ফিরে আসব। এখানে লাখ লাখ শ্রোতা আছেন, আমি সবার কাছে একটা মিনতি করতে চাই আজকে, মিনতিটা অন্য রকমের, এটা আসলে আর্থিক সাহায্যের কোনো মিনতি না, আর্থিক সাহায্য চাইতেও আজকে এখানে আসিও নি, কিন্তু মিনতিটা থাকবে একটু অন্য ধরনের, একটা ছোটখাটো রিস্ক নিব আমরা বলতে গেলে, এবং দিস ইজ এটা ফর দ্য ফার্স্ট টাইম ইন রেডিও হেলোইট 920 হিস্ট্রিতে যে এরকম একটা ঘটনা আমরা ঘটাবো। তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরবো, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। আমার এই ভাইটিকে যদি আপনারা দেখতে চান দুলাল, চলে আসবেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন, আমার অনুষ্ঠানগুলো সম্পর্কে পাবেন এবং আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারবেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
ছোট্ট একটা বিরতির পর 5 মিনিট পরে আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আপনি শুনছেন ABC রেডিও FM 89.2 তে দুলালের জীবনের গল্প। গায়ক দুলাল, বাউল দুলাল, যাই বলি না কেন, বলতে চাই আসলে, কিন্তু ও আসলে পুরোপুরি গানের দিকে থাকতে পারলে ভালো হতো, কিন্তু ওর জীবিকা নির্বাহের জন্য ওকে পথে ঘাটে মাঠে হাটে ঘুরে বেড়াতে হয়, হাকারি করতে হয়, দু চার পয়সা রোজগার করতে হয় ফ্যামিলির জন্য। দুলাল ভাই, আমরা যেখানটায় ছিলাম, হ্যাঁ, গান তো আরো শুনবো, একটু সময় যেহেতু সুযোগ আছে একটু জানি জিজ্ঞাসা করি, এবারে ঈদ কেমন করলেন? কোরবানির ঈদ তো গেল কিছুদিন আগে।
ঈদ কই, এগুলা করলে আরো মন নষ্ট হয়ে যায় আমার, ঈদ আসলে আমার সমস্যা, আমার দুঃখ লাগে।
কেন দুঃখ লাগে?
কারণ ছেলে মেয়েরা আছে, আমি নিজে কোরবানি দিতে পারি না, তাদের কাপড় সবর কিনে দিতে পারি না, খুব কষ্ট হয়। ওরা বাড়িতে ঈদ করছে, আমি ঢাকায় ছিলাম, ওদের সামনে যাইও নাই আর এগুলার খবর নেই নাই। আমি খালি ঈদের দিন ফোন করছি, তোমরা খাওয়া দাওয়া করছো, এমনি চিনি সময় এগুলো কিনে দিয়ে দিছি।
তার মানে আপনি খোঁজ নেননি, এটা কেমন হয়ে গেল না? মানে
লজ্জা লাগে স্যার, কারণ আমি কারোর কাছে যাইনি, বললাম না মাংসের জন্য, আমি এক টুকরা মাংসের জন্য আমি কারোর কাছে যাইনি। আমাদের বাড়িতে প্রতিবেশীরা যার যতটুক দিছে ওইটাই দিয়ে তারা আল্লাহর নাম রে করছে, সমস্যা নেই।
বউর সাথে সংসার কত বছরের হলো?
ওর সাথে সংসার প্রায় 12-13 বছরই তো হয়ে যেতেছে।
অভিযোগ করে না কখনো এই যে আপনি যে এত দরিদ্র, এত টাকা পয়সা নাই?
অভাব অনটন সংসার অবশ্যই ঝগড়াঝাটি তো হয়, হইলে তো করার কিছু নেই, আমার তো অনেক কিছু মাইনে নিতে হয়, অনেক সময় রাগারাগি করে, কিন্তু আমার মানতে হয়, করব কি।
কোন স্বপ্ন আছে জীবনে, ভবিষ্যতে কোন স্বপ্ন আছে? একটা স্বপ্ন তো বলতেছিলেন যে যদি বড় বড় স্টেজে গান গাইতে পারতেন।
আমার স্বপ্ন ওইটাই ছিল
যেটা আমি বলছিলাম প্রিয় শ্রোতা, যেটা আমরা কখনোই করি না। আমি দুই তিনটা কাজ করতে পারতাম ওকে নিয়ে, একটা করতে পারতাম কিছু অর্থ সাহায্য ওর জন্য তুলে দিতে পারতাম, যেটা আপনারা সবসময় করেন হ্যালো ইট 920 তে, কিন্তু তাতে আসলে ওর আসলে সেদিকে কোনো আগ্রহ নাই। দিন যেভাবে চলে যাচ্ছে সেভাবে চলেই যাবে, কপাশাই বা মানুষের কাছ থেকে সাহায্য নিবে, কেনই বা নিবে? আল্লাহ তো দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে। আরেকটা যেটা করতে পারতাম, ওর একটা গানের সিডি অ্যালবাম বের করে দিতে পারতাম, কিন্তু সিডি এবং অ্যালবামের যে বড় সমস্যাটা, একটা অ্যালবাম বের হয়ে গেলে সেটা পাইরেটেড হওয়ার, সেটা পাইরেসি কপি বের হয়ে যাওয়ার সুযোগ থাকে, এতে করে শিল্পী খুব বেশি লাভবান হয় না। কিন্তু যে জিনিসটা আসলে আমাদের দুলালের দরকার সেটা হচ্ছে ওর পারফরমেন্স বেশি বেশি করা, ওকে বেশি বেশি সুযোগ দেয়া, এবং সেজন্যই আমি ওর পার্সোনাল নাম্বারটি আজকে আপনাদের কাছে বলতে চাই। আমি জানি এই পার্সোনাল নাম্বারটি বলার পরে এটা আজীবন আর বন্ধ হবে না, এটাতে কন্টিনিউয়াসলি ফোন আসতেই থাকবে। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনার যদি একান্তই প্রয়োজন না থাকে এই লোকটির সাথে, তাহলে ওকে বিরক্ত করবেন না। আর যারা মনে করেন যে আপনার এলাকায় নিয়ে গিয়ে হোক বা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হোক, বিভিন্ন রকমের ফাংশন হয় আমি জানি, ওকে একটু সুযোগ করে দেবেন, ওর গান গাওয়ার সুযোগ করে দেবেন, যেটা যে কোনো ছোট জায়গায় হোক কিংবা বড় জায়গায় হোক, আপনার সামর্থ্য আছে। ওর গান তো, ওর গানের গলা তো আপনি শুনলেন, চাইলে আপনি ওর কাছাকাছি গিয়েও আপনি টেস্ট করে দেখতে পারেন। এবং ও যদি সত্যি সত্যি এক দুই বছর পরে বাংলাদেশের কিছু মানুষের পরিচিত গায়ক হিসেবে পরিচিতি পায়, সেটা নিঃসন্দেহে আমার জন্য, আমার এই অনুষ্ঠানের জন্য এবং ব্যক্তিগতভাবে আমার জায়গাটা থেকে অনেক বড় একটা পাওয়া হবে। তো সেই অর্থে ওর সাথে যোগাযোগ করার আসলে আর কোন রাস্তা নেই ওর ফোন নাম্বার ছাড়া। অনেকেই এই ফোন নাম্বারে ফোন দেবেন, আমি জানি আজকে রাত এই নাম্বারটি অ্যানাউন্স করার পর থেকে ওর ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু সবাইকে আমি অনুরোধ করব প্লিজ ওকে ডিস্টার্ব করবেন না যদি একান্তই প্রয়োজন না থাকে। যারা ওকে সুযোগ দিতে চান বিভিন্ন জায়গায় শিল্পী হিসেবে, তারাই কেবলমাত্র ওর সঙ্গে যোগাযোগ করবেন। ও আসলে পয়সার জন্য পাগল না, ও আসলে গানের স্টেজ চায়, মন ভরে কিছু গাইতে চায়, এটাই ওর জীবনের স্বপ্ন। অনেক অনেক স্বপ্ন ছিল একটা মানুষের, কিছুই পূরণ হয়নি। আমার মনে হয় যে ওর যে গলা তাতে ওকে সুযোগ দেওয়া উচিত। সুতরাং ওর নাম্বারটা আমি ফ্লাশ করব, তবে সেটা একটু পরে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, মাকে নিয়ে কোনো চিন্তা হয়?
হুম, অবশ্যই আমার মাকে নিয়ে অনেক চিন্তা করি, প্রায়ই আমি নীরবে নীরবে বসে
কি চিন্তা করেন।
আজকে যদি আমার মা পৃথিবীতে বাইচা থাকতো, যাই উপার্জন করি না কেন, এই জায়গা থেকে আমি যদি কিঞ্চিত পরিমাণ আমার মায়ের একটু সেবা করতে পারতাম, তাহলে হয়তো আমার নিজকে নিজে আমি অনেক ধন্য মনে করতাম, কিন্তু এই সুযোগটা আজকে হয়তো মালিক রাখে নাই, করতে পারি না, অনেক দুঃখ প্রকাশ করি।
আচ্ছা, আপনি মার গান জানেন, মাকে নিয়ে কোনো গান জানেন?
হ্যাঁ, অবশ্যই জানি।
মাকে নিয়ে একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করব। তার আগে আপনি নিজের মুখেই বলেন আপনার সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা কি।
01923 01923।
তারপর
716 716 455 455।
আচ্ছা, এবার পুরোটা একবারে বলেন।
01923 71-64-55।
71-64-55। আপনি তো নিজ ইচ্ছায় এই ফোন নাম্বারটা দিলেন আজকে রেডিওতে।
জি স্যার,
যাতে করে আপনাকে লোকজন গান গাওয়ার জন্য সুযোগ করে দেয় বিভিন্ন জায়গায়, তাই তো?
জি স্যার।
আপনার জন্য শুভকামনা থাকলো। আমার হ্যালো ইট 920 শ্রোতাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে রেসপেক্ট নিয়ে আমরা এই সুযোগটা করে দিচ্ছি আপনাকে, বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। ওকে, আমরা শেষ করবো একটা মায়ের গান দিয়ে, যে গানটি আপনি আজকে আমাদের হ্যালো ইট 920 শ্রোতাদের জন্য পরিবেশন করবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই আমাদের হ্যালো ইট 920। অনেক বেশি ভালো থাকবেন, সবসময়ই আমাদের সাথে থাকবেন। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-89-2892। আমি আবারও বলছি 09613-89-2892। জি, আপনি বেহালাটা হাতে তুলে নিন।
মায়ের মতো এমন শুধু নিদানে ইপো রিয়াগো দেখা দেওয়াশিয়ামাদু কি নিগো মায়ের মতো এমন বান্দো সন্তান শুকনায় রাখে এ শীতের দিন আসলেই জননী আমার কত কষ্ট করে গো মায়ে আমার কত কষ্ট করে সকল দুঃখ মুছি শুধু একবার মা কইয়া ডাক দিলে আমার মার মনে তা খেনা দুঃখ জননী টান দিয়ানে বুকে গো ও দেখা মায়ের বুকের সন্তান বিদেশে সেই যা মায়ের শুধু আশাই থাকে পুত্র চিঠি পাঠায় গো পুত্র আমার চিঠি পাঠায় ভালো মন্দ খবর জানতেই জননী আশাই বসে থাকে আমার মায়ের চৌকে ঘুমাসে না শুধু ছেলের চিন্তায় করে গো ও দেখা
Close-up presents Hello 8920 Close-up The closer, the better.